দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دوريو কাছে দেশো প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, পড়ে আসছি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না, মানুষকে বলা হয় সোশ্যাল বিং, সামাজিক জীব। আর এই পরিবার এবং সমাজে বাস করতে গিয়ে মানুষকে নিত্যদিন কোনো না কোনো সমস্যা, কোনো অসঙ্গতি, কোনো বাধা বিপত্তিতে পড়তে হয়, এমন সব অনিয়ম, এমন সব অসঙ্গতি যেগুলোকে আমরা পারিবারিক এবং সামাজিক ব্যাধি হিসাবে চিহ্নিত করে থাকি। আর এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা যে এমন সব অসঙ্গতি, অনিয়ম, এমন সব যে সমস্যা রয়েছে পরিবার এবং সমাজে, সেগুলোকে চিহ্নিত করে তুলে আনা, এর যে ভয়াবহ দিক রয়েছে, এর যে কুফল রয়েছে, এর যে ক্ষতির কারণগুলো রয়েছে, সেই কারণগুলোকে চিহ্নিত করা এবং এর থেকে উত্তরণের উপায়, এর প্রতিকার কী রয়েছে সে সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও এর ব্যতয় ঘটবে না, খুবই চমৎকার একটি বিষয় আমরা আজ নিয়েছি এই অনুষ্ঠানে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ আমরা বলতে পারি, এমন এক বিষয় যে বিষয় সম্পর্কে আমরা না জানলে হয়তো অনেক বিলম্ব হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। এমন এক ব্যাধি, এমন এক সামাজিক এবং পারিবারিক ব্যাধি যেই ব্যাধিতে মেজরিটি মানুষ সংক্রমিত রয়েছে, মেজরিটি মানুষ সংক্রমিত হয়ে থাকে, এবং যিনি সংক্রমিত হন তিনি ঘুণাক্ষরেও টের পান না যে তিনি সংক্রমিত হয়ে গেছেন, এই রোগের তিনি শিকার হয়ে গেছেন। আজকে ইনশাআল্লাহ শুনবো আমরা কি সেই বিষয়। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদ, সুনানে তিরমিজি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে আনডাউটেডলি দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। দোয়া যে রয়েছে আসমান এবং জমিনের, আসমান ও জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আর এর থেকে কোনো কিছু উপরের দিকে যায় না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করবে। কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দোয়া করি, আবার অনেক সময় বলেও থাকি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, দোয়া পূরণ হচ্ছে না, ধ্যাত দোয়া করে কি হবে, নাউজুবিল্লাহ। অনেক সময় কুফুরি কালাম আমাদের মুখ থেকে বের হয়ে যায়। আজকে আমরা জানবো, জানলাম যে হোয়াটস দ্য রিজন অফ সাপ্লিকেশন, এই যে সাপ্লিকেশনটা যে হ্যাঙ্গিং সিচুয়েশনে থাকে মিডল দ্য স্কাই, আকাশের মাঝামাঝি, না সেটা উপরে যেতে পারে না নিচে নামতে পারে, সো এই যে এটার কারণ আজ আমরা জেনে নিলাম যে যতক্ষণ পর্যন্ত আনটিল উই রিসাইড দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আওয়ার সাপ্লিকেশন উইল রিমেইন ইন হ্যাঙ্গিং সিচুয়েশন মিডল দ্য স্কাই। আমাদের দোয়া যে রয়েছে, আমাদের সাপ্লিকেশন যে রয়েছে, সেটা হ্যাঙ্গিং সিচুয়েশনে থেকে যায়, মাঝামাঝি আকাশের মাঝামাঝি ঝুলতে থাকে। আল্লাহ পাক আমাদের দরুদে পাকের যে সিগনিফিকেন্স রয়েছে, যে ইম্পর্টেন্স রয়েছে, এটাকে রিয়েলাইজ করার, এটাকে অনুধাবন করার তৌফিক দান করুন, এবং চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সুযোগ রয়েছে, যে তৌফিক রয়েছে, যে সামর্থ্য রয়েছে, সেটা মানে না হাসিল করা পর্যন্ত কোনো ব্যক্তি একবার সিজদাও করতে পারে না। তৌফিক ছাড়া আল্লাহ তাআলার অ্যাবিলিটি, গিভেন অ্যাবিলিটি অর অপরচুনিটি, আমরা যাই বলি না কেন, আল্লাহ তাআলার সামর্থ্য ছাড়া বান্দা একবার যখন সিজদা করতে পারে না, তখন তার দোয়া করার জন্য তার অ্যাবিলিটি কোত্থেকে আসবে? অনেক সময় আমরা পার্থিক যে উপলক্ষ রয়েছে, যেমন অর্থের উপর আমরা ডিপেন্ড করি, ব্যক্তি বিশেষের উপর আমরা ডিপেন্ড করি, মেডিসিনের উপর ডিপেন্ড করি, যেমন অমুক মেডিসিন না হলে আমার এই রোগী সুস্থ হবে না, টাকা না থাকলে বাঁচতে পারবো না, টাকা না থাকলে সুস্থ হবে না, অমুক ব্যক্তি ছিল তো এ বেঁচে গেছে, সে না হলে বাঁচতে পারবো না, মাযাল্লাহ, এমন সব কথা অনেক সময় আমরা বলে থাকি উদাহরণ দেওয়ার জন্য। অর্থাৎ উপলক্ষের দিকে আমরা কি করি, আমরা ফোকাস করি, কিন্তু যিনি উপলক্ষকে সৃষ্টিকারী, উপলক্ষকে যিনি সৃষ্টি করেছেন তাকে ভুলে যাই, রব তাআলাকে। অনেক সময় অর্থ থাকার পরেও কিন্তু ডক্টর কিন্তু এসে ওটি থেকে বের হয়ে, অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে বলে যে আমার যতটুকু করণীয় ছিল আমি করেছি, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রোগী খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, কোমায় আছে, দোয়া করুন। ইন্টেনসিভ কেয়ারের মধ্যে রোগী অবচেতন অবস্থায় পড়ে আছে, আলটিমেটলি যদি রব তাআলার কাছেই আমাকে দোয়া করতে হয়, অ্যাটলিস্ট সেটা আমি বিগিনিংয়ে কেন করব না, হোয়াই ডোন্ট আই সাপ্লিকেট অ্যাট দ্য বিগিনিং, শুরুতেই আমাদেরকে দোয়া করতে হবে, শুরুতে, শেষেই কেন করব আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে চলতে ফিরতে দোয়া করার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত খুব চমৎকার একটি কথা বলেন যে দোয়া করার জন্য হাত তোলা শর্ত নয়, এটা হচ্ছে আদব। আপনি দোয়ার মধ্যে হাত তুললে আল্লাহ তাআলা খুশি হবেন, সুন্নাতও রয়েছে, আদবও রয়েছে। কিন্তু এমন সময় আপনি রাস্তায় চলছেন, হাঁটা চলা করছেন, সেই সময় আপনার দোয়া করার প্রয়োজন হয়ে গেল, আপনি রাস্তার মধ্যে কী করে হাঁটবেন আর হাত তুলে দোয়া করবেন? তো বলা হচ্ছে যে হাত না তুলেও দোয়া করা যেতে পারে, মনে মনে হলেও আপনি দোয়া করবেন, চলতে ফিরতে উঠতে বসতে। এই দোয়াটাকে আমরা আমাদের জীবনের একটি মামুল বানিয়ে দিই, নিত্য নতুন মানে যে আমাদের যে দৈনন্দিন যে জীবন রয়েছে, নিত্য যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে দোয়াটাকে আমাদের জন্য একটা মামুল বানিয়ে নিই। চলুন আমরা আলোচনার দিকে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দর্শক অহংকার, এটাকে আমরা ইগোইজমও বলতে পারি, এটাকে আমরা প্রাইডও বলতে পারি, এটাকে আমরা অ্যারোগেন্সও বলতে পারি, এটাকে আমরা সেলফ কনসিট বলতে পারি, হোয়াট এভার আই সে। মূল বিষয় হচ্ছে অহংকার। এখন এই অহংকারটা কী, এই অহংকার কীভাবে সৃষ্টি হয়, কোন কোন কারণে, কোন কোন মাধ্যমে সৃষ্টি হয়, এর যে ভয়াবহ দিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, এর যে যে ভয়াবহ দিক রয়েছে যথাসম্ভব আমরা চেষ্টা করব, এবং এর থেকে উত্তরণের যে পথ রয়েছে, কি করে এই অহংকার, যে সামাজিক পারিবারিক ব্যাধি রয়েছে অহংকার, এর থেকে উত্তরণের উপায় আজ আমরা ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে শুনব। তার আগে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশনস। So let's make some good intentions before watching this program, before listening Sunnah inspired speech, inshallah azza wa jal. Antote ekti intention amra amader onnanno je others intentions gulo royeche shegulor sathe amra connected kori, ekta antoto intention seta ki, just from the beginning to the end, shuru theke shesh porjonto আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা বাজা। আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে মাদানী চ্যানেলের সেই চিরচেনা মুখ আমাদের নূর হোসেন তুষার ভাই রয়েছেন, পাশাপাশি রয়েছেন আমাদের নাইম ভাই, দুজনই মাদানী চ্যানেলের মুবাল্লিক এবং মাশাআল্লাহ খুবই চমৎকার দুর্দান্ত আলোচনা করেন। আজও ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা বদ নজর থেকে মুবাল্লিগে দাওয়াতে ইসলামীদেরকে হেফাজত করুন,
আমিন।
শুরুতেই আমি যাব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, যেহেতু আপনি আজকে জেনে নিয়েছেন আলোচ্য বিষয়, সর্বপ্রথম জানতে চাইবো যে আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
ভালো আছেন।
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ যেভাবেই রেখেছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। নূর হোসেন ভাই, আজকের বিষয় যেহেতু অহংকার, আপনি জেনে নিয়েছেন। প্রথমত আপনার কাছে আসার একটা কারণ হচ্ছে, যেহেতু এই বিষয়টা আপনি অনেকবার ডিসকাস করেছেন মাদানী চ্যানেলে, আলোচনা করার একটা সুযোগ হয়েছে, নাইম ভাইয়েরও হয়েছে, তারই অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে কিছু জানতে চাওয়া, আপনার কাছে আসা যে অহংকার, আজকের এই যে অহংকারের যে দিকগুলো রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে, কী কী কারণে হতে পারে, কিংবা এর যে ভয়াবহ দিক পারিবারিক সামাজিক, সে সম্পর্কে কিছু মাদানী ফুল, তার পূর্বে আপনি যদি আমাদেরকে একটু জানান মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যে কী কী কারণে অহংকার চলে আসে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান, চমৎকার একটি অনুষ্ঠান। আমাদের বর্তমান যুগোপযোগী যে বিষয়গুলো রয়েছে, আমাদের প্রত্যেক মানুষের জন্য যে বিষয়টি আমাদের চলতে ফিরতে প্রত্যহ দৈনিক কাজের মধ্যে সম্পৃক্ত রয়েছে, বিষয়গুলো আমাদের ফুটে উঠে আসে অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকের বিষয়টিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার বান্দার সাথে একটা সম্পর্ক, যে আল্লাহ তাআলা হচ্ছে মালিক আর বান্দা হচ্ছে গোলাম। তো আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় বাধা হলো, ওলামায়ে কেরাম ফরমান, সেটা হচ্ছে অহংকার। কেননা অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবে। তো এই বিষয়টি যদি আমি একটু চিন্তা করি, এখানে আল্লাহ তাআলার চাদর বলতে এটা আল্লাহ তাআলার সিফাতের দিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন।
তো
এখানে আমি যদি একটু চিন্তা করি, যে আমি আমার বড় বয়োবৃদ্ধ যে আছে না,
জি,
ইনার চাদর যদি আমি টান দেই, ইনি অবশ্যই রাগান্বিত হবে। এটা একটু উপমা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটু উপমা দিয়েছেন, যাতে করে বান্দা
চাদর টান দেয়া মানে তার চাদরটা নিয়ে সম্মানহানি করা, সম্মানিত চাদরটা নিজে ওড়ার, তার সেই চাদরটা আমার ওড়ার সেই যোগ্যতা আমার আছে কিনা।
জি, এখন এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে বিষয়টি আমার জন্য দুনিয়াবীও অকল্যাণ হবে এবং পরকারের অকল্যাণ তো অবশ্যক রয়েছে। পৃথিবীতে যারা অহংকার করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে, ওই সমস্ত ব্যক্তিগণ তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা অপমানিত হবে। হাশরের ময়দানে এদের জন্য জাহান্নাম অপেক্ষমান রয়েছে। আল্লাহ সুবহান তাআলা বান্দাদেরকে কোরআনুল কারিমের অসংখ্য জায়গায়, আজকের যে আলোচ্য বিষয় আমাদের অহংকার, এই বিষয়টি আল্লাহ তাআলা বারবার বান্দাকে আল্লাহ তাআলা সাবধানতার জন্য আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন।
নিঃসন্দেহে
আমি যদি আয়াতের আগে অহংকার একটু পরিচয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে তুলে ধরি, তাহলে এটা সহজ হবে আমাদের জন্য, যে আমি নিজেকে আইডেন্টিফিকেশন করতে পারবো যে আমার মধ্যে যে অহংকারের যে ব্যাধি, এই ব্যাধিটিকে আমার মধ্যে বিদ্যমান রয়েছে কি না, আমি এ থেকে বাঁচতে পারছি কি না। তো অহংকারের পরিচয় যদি আমি দেই, তাহলে কিতাবের মধ্যে এসেছে অহংকার বলতে এর অর্থ হচ্ছে নিজেকে বড় মনে করা, আমিত্ব, অহংকার। এই বিষয়টি আমিত্ব থেকে চলে আসে, আত্ম অহংকার, দাম্ভিকতা, ভিতর থেকে যে বিষয়টি, আমি যে শব্দটি, যখন এটা আমার মধ্যে বিরাজমান থাকবে, তাহলে বুঝতে হবে এই বিষয়টি হচ্ছে অহংকার। শরীয়তের পরিভাষায় যদি আমি বলতে চাই, তাহলে দেখা যাবে যে শরীয়তের পরিভাষায় যে বলা হচ্ছে, দুনিয়াবি যদি কোনো গুণ, এমন গুণ রয়েছে যে গুণে নিজেকে ইচ্ছাকৃতভাবে, নিজ থেকে ইচ্ছাকৃতভাবে যদি নিজেকে বড় মনে করা হয়, এটাই হচ্ছে অহংকার। নিজ থেকে যদি আমি মনে করি যে আমি এটাতে বড়, এটা আমার জন্য, হ্যাঁ এটাই আমি। তো বলা হয়েছে এই যে বিষয়টা যখন আমার মধ্যে চলে আসবে, তখন আমি আমার মধ্যে অহংকার যে ব্যাধি, এটা আমার মধ্যে আমি মনে করবো যে বিরাজমান রয়েছে। আর অহংকারের কারণে আজকে যেহেতু আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে পারিবারিক ও সামাজিক ব্যাধি। যদি আমি দেখি আজকে এই অহংকার যে রোগটা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানের মাধ্যমে কোনো না কোনো ব্যাধি নিয়ে আলোচনা করি, কোনো না কোনো বিষয়, গুনাহের বিষয়। তো এই অহংকারের যে বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে কারো না কারোর মধ্যে যদি এটা বিরাজমান থাকে, তাহলে ওই এক বান্দার, ওই এক সদস্যর কারণে পুরো পরিবারটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, পুরো পরিবেশ নষ্ট হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়।
চমৎকার বলেছেন।
আপনি দেখবেন একটা সময় ছিল রফিক ভাই, নাইম ভাই, যেটা আমরা এখন বর্তমানে চিন্তা করতে গেলে খুবই মানে দুষ্কর মনে হয়। একটা সময় পরিবার এর সংজ্ঞা, আদর্শ পরিবার যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব মা বাবা ভাই বোন দাদা দাদি, হ্যাঁ, ভাইয়ের বউ ভাবি, এই যে এই সদস্যগুলোর নিয়ে কিন্তু একটা পরিবার, আদর্শ পরিবার। তো আজকে যদি আমি এই বর্তমান যুগে এসে দেখি, তাহলে এর সংজ্ঞা কিন্তু একেবারেই চেঞ্জ। অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান মা বাবা, হয়তো বা তাকে দেশে ফেলে রাখা হয়েছে, একান্নবর্তী
পরিবার হয়ে গেছে। আগে যে একটা মানে সবাইকে নিয়ে একটা আপনার কি বলে এটাকে, একটা যুক্ত পরিবার ছিল, একটা
যৌথ পরিবার যেটাকে বলা হয়,
চাচা থাকতো, ফুফু থাকতো,
সবাই এক উঠানের মধ্যে, এক বাড়ির মধ্যে, এক ঘরের মধ্যে।
খুব চমৎকার।
তো এই বিষয়গুলো অনেকগুলো কারণ রয়েছে যে আজকে এই যৌথ পরিবার কিভাবে ভেঙে গেল, আজকে একক পরিবার কেন হচ্ছে এত। যদি আমি এর মধ্যে অনেকগুলো কারণ দেখি, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে অহংকার। এই অহংকার দাম্ভিকতার কারণে কোনো না কোনো ব্যক্তির সদস্যের পরিবারের, তার কারণে আজকে পরিবারের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হচ্ছে। এছাড়া আমি যদি আরেকটা বিষয় বলি পরিবারের, সেটা হচ্ছে একটা পরিবারের যে কর্তা থাকে, অর্থাৎ যার অধীনে পরিবারের সদস্যগুলো নিযুক্ত থাকে, ওই পরিবারের কর্তার দায়িত্ব হচ্ছে তার পরিবারের সকল সদস্যদেরকে যে পরিবারের নৈতিক মূল্যবোধের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার যে চারিত্রিক যে গুণাবলীগুলি একটা সদস্যের মধ্যে, অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে, এই বিষয়গুলো তাকে উপস্থাপন করতে হবে। অর্থাৎ তার মধ্যে বয়োবৃদ্ধদের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ এবং আত্মত্যাগ, ভালো ব্যবহার, সহমর্মিতা, অর্থাৎ একটি মানবীয় চরিত্র গুণাবলীর মধ্যে যতগুলো গুণাবলী রয়েছে, এগুলো তাকে শিক্ষা দিতে হবে। যখন এগুলো থাকবে না, তার মধ্যে অটোমেটিকলি অহংকার যে ব্যাধি রয়েছে এটা তার মধ্যে চলে আসবে। তো আমি আপনি যদি কোরআনুল কারিম অথবা কিতাবের মধ্যে যদি দেখি, আমরা অসংখ্য বুজুর্গানে দিন তারা বলেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যে আদেশের অবাধ্যতা, সবচাইতে প্রথম যে পাপটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অহংকার। আর এই প্রকাশ পাওয়ার যে পাপটি, এই পাপটি সর্বপ্রথম যার মাধ্যমে সংগঠিত হয়েছিল সে হচ্ছে শয়তান। এই শয়তানের কারণে এই পাপটি সর্বপ্রথম এটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজ যারা এই কাজটি যার মধ্যে বিদ্যমান রেখেছে, তারা এই শয়তানের নিজেদেরকে অনুসারী মনে করতে হবে।
সবচেয়ে বড় কথা হচ্ছে নূর হোসেন ভাই, যে যার মাঝে অহংকার থাকে সে কিন্তু নিজেও বুঝতে পারে না যে এটা অহংকারের মাঝে
সে নিযুক্ত রয়েছে,
এটা গণ্য হচ্ছে। আমার এই কাজ, আমার এই চলন, আমার বলন, এটা অহংকারেরই নামান্তর। সে কিন্তু আবার অস্বীকারও করে যে না, এটা এটা তো অহংকার না,
না না সেটা বলতে চায় না।
অনেক সময় দেখবেন যে অভিমান, অনেক সময় দেখবেন আপনার ক্রোধ, অনেক সময় দেখবেন আপনার ঝগড়া ঝাঁটি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু চলে আসে আপনি যেটা বলেছেন প্রথমে আমিত্ব,
আমিত্ব থেকে।
আমিত্ব এখন আমার উপরে কেন তার টোন এত ঊর্ধ্বে যাবে, আমার সাথে যে সে যে তর্ক করছে, সে এত যুক্তি, এত খণ্ডন করছে আমার কথার, এই যে আমার আমার
জি
আমার আমি, এই যে বিষয়গুলো। আচ্ছা, এক হচ্ছে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঘরে যদি কখনো কলহ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী বলছে দশটা কথা। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার অনেক সময় যদি তাকে বোঝানো হয় যে এভাবে করো না, এভাবে বলো না, তখন দেখা যাচ্ছে আবার সে শর্ত দিচ্ছে যে তাহলে তুমি এভাবে করো, তুমি এভাবে, মানে কেউ কারোর কাছে নতি স্বীকার করছে না। এটাই কিন্তু অহংকারের একটি
আলামত।
এখন এই বিষয়গুলোকে যদি আমরা চিহ্নিত করতে না পারি যে অহংকার রিয়েলি অহংকার বলে কাকে, what the definition of arrogance, আমরা যদি এটাকে চিহ্নিত করতে না পারি, স্ক্যানিং করতে না পারি, ডায়াগনোসিস করতে না পারি, তাহলে এই ট্রিটমেন্ট আমরা কি করে করব।
কখনোই সম্ভব
না। আর যখন আমি এর ট্রিটমেন্ট করব না, তখন তো এই যে সংক্রামক ব্যাধি রয়েছে আমার ব্যক্তি বিশেষ থেকে, আমার ব্যক্তি জীবন থেকে, এই রোগটা পরিবারের সবার মাঝে ছড়াবে। আমি যখন পরিবারে নতি স্বীকার করব না, আমি যখন নত হব না, তখন আমার সামনে যে প্রতিপক্ষ রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার ভাই রয়েছে, আমার বোন রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার আর যারাই রয়েছে ফ্যামিলি মেম্বার্স, তারাও কিন্তু নতি স্বীকার করবে না। মানুষের এটা হচ্ছে একটা সহজাত প্রবৃত্তি, এটা কি আপনি?
জি জি, এটা ন্যাচারাল যেটা মনে হয় আর কি।
তো কাজেই মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমি যে কাজগুলো করছি এর মধ্যে কোনো অহংকার আছে কি না। আমি যে কাজটা করছি এই কাজগুলোর মধ্যে যদি অহংকার থেকেই থাকে, তাহলে এর ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের করতে হবে। যদি না করি তাহলে অনেক বিলম্ব হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে যে শুধুমাত্র এই অ্যারোগেন্স, শুধুমাত্র এই ইগোইজম, এর কারণে স্বামী স্ত্রী একই ছাদের তলায় থাকে, দিনের পর দিন, মাসের পর মাস তাদের চলে যায়, কিন্তু দুইজনে কথা হয় না। এক গ্লাস পানি নিতে হলে সন্তানকে বলে তোমার মাকে পানি দিতে বলো, মা যে আছে সন্তানকে বলে তোমার বাবাকে বাজার আনতে বলো। এই যে একটা পারিবারিক যে সমস্যা, ব্যাধি, এটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর মাঝেই সীমাবদ্ধ থাকছে না, এক পর্যায়ে সেটা এই শিক্ষাটা চলে যাচ্ছে কাদের মাঝে? সন্তানদের মাঝে। কাজেই এই যে বিষয়, আসবো ইনশাল্লাহ নাঈম ভাইয়ের কাছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে অহংকার, এর যে ভয়াবহ পরিণাম সে সম্পর্কে আমরা জানি। অনেক সময় আমি বলেও থাকি যে দীন ইসলামের প্রকৃত শিক্ষা না থাকার কারণে, দ্য লার্নিং অফ শরিয়া, দ্য লার্নিং অফ কোরআন এন্ড সুন্না না থাকার কারণে অনেক সময় আমরা কিন্তু ভুল করেও সেই ভুলটাকে আমরা স্বীকার করি না। কেন? সেই ভুলটা আমাদের কাছে ভুল বলে গণ্য হয় না, নিজের ভুলটা নিজের চোখে ধরা পড়ে না। কোরআনে পাকে, হাদিসে পাকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তির অন্তরে সর্ষের দানা পরিমাণ অহংকার থাকবে, সর্ষের দানা, সর্ষের দানা আমরা চিনি কত ছোট, মাস্টার্ড যে সিডস রয়েছে, সিড রয়েছে, এটার যে মেজারমেন্টটা কতটুকু, এটা যে সাইজ কতটুকু, এটা আমরা জানি যে কতটুকু হাতের মধ্যে নিলে অনেকগুলো এই বীজ নেওয়া যায়, সরিষার বীজ। বলা হচ্ছে যে যে ব্যক্তির অন্তরে সর্ষের দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন এই যে হাদিসে মুবারাকা, এটাকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার অন্তরে সর্ষের দানা তো কি। আমি যদি আরও কিছুর যদি আমি সমপরিমাণ করি, মেজারমেন্ট করি এটাকে, তাহলে দেখা যাবে যে আমার আপাদ মস্তক অহংকারে পরিপূর্ণ, আমি কথা বলছি দাম্ভিকতার সাথে, আমি কথা বলছি অহংকারের সাথে, আমার চলন, আমার বলন, আমার কথন, আমার চিন্তা, আমার চেতন, আমার পোশাক আশাক সব কিছু, সব কিছুর মাঝে অ্যারোগেন্স সেটা প্রকাশ পাচ্ছে যে আমার মাঝে অহংকার আছে কি নেই। হ্যাঁ, উত্তম পোশাক পরা, এটা কি অহংকার? না। নিয়ত কি তার, মানে বিহাইন্ড ওয়ারিং দ্য ড্রেস, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন, কি নিয়ত ছিল তার? একটা অভিজাত পোশাক পরা, অভিজাতভাবে মানে চলাফেরা, উন্নত পোশাক পরা, উন্নতভাবে মানে জীবনযাপন করা, এর মধ্যে যদি শো অফ থাকে, নিঃসন্দেহে সেটা
সম্পৃক্ত বাকি অংশটুকু এরকম এসেছে, এক সাহাবি রাসুল তিনি দাঁড়িয়ে গেলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেই তো এটা পছন্দ করে যে সে তার ভালো পোশাক পরবে, সে ভালো জুতা পরবে। হাদিসের খোলাসা, জুতা জোড়া ভালো হোক, পোশাকগুলো ভালো হোক, তো এসবও কি অহংকারের মধ্যে সামিল হবে? এখানে আমাদের জন্য সহজ করে দিচ্ছে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, তো
আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা নিজেই সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসে। তো আর অহংকার হলো হকের ক্ষেত্রে অহমিকা প্রদর্শন করা, অপরকে হেয় প্রতিপন্ন করা। তো এখানে বিষয়টি ক্লিয়ার, যখন আমি পোশাক যেটা আপনি বললেন না নিয়তটা, এই বিষয়টি আমার আপনার মধ্যে চলে আসবে যখন এটার মধ্যে দাম্ভিকতা চলে আসবে। এক বুজুর্গ রহমতুল্লাহ তালায় তিনি একবার একটি ঘটনা এরকম বর্ণনা রয়েছে, তিনি বের হয়েছেন ঠিক ওই মুহূর্তে ওই যে এলাকা রয়েছে ওই এলাকার বাদশাহ তার যে সেনাপতি রয়েছে সে রেশমি কাপড় পরে সে এলাকার মধ্যে বের হয়েছে, সে কিছুটা দাম্ভিকতার সাথে সে রাস্তা দিয়ে হাঁটছিল। তো আল্লাহ ওয়ালা ইনারা তো সবসময় নেকির দাওয়াতের জন্য অপেক্ষা করতো, তো তিনি বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি যেভাবে হাঁটছো এটা আমার আল্লাহ তাআলার অপছন্দনীয় হাঁটা, আর এটা আমার নবীর সুন্নত নয়, তুমি দাম্ভিকতার সাথে হাঁটছো, অহংকারের সাথে হাঁটছো। তো তাকে অহংকার থেকে তিনি বাধা প্রদান করলেন, নেকি প্রদান করলেন। তো দেখেন যারা আছে না কিছু মানুষ নেকির দাওয়াত দিলে রাগান্বিত হয়ে যায়, তো ওই সেনাপতি সেও রাগান্বিত হয়ে গেল, তার কাছে নেকির দাওয়াত পছন্দ হলো না। তখন তিনি বলতে লাগলেন যে তুমি কি জানো আমি কে? তো তিনি বললেন তুমি কে এটা আমি জানি না, কিন্তু তোমার অস্তিত্বকে আমি তোমাকে বলি। তোমার অস্তিত্ব হচ্ছে তুমি ছিলে, তুমি তোমার শুরুটা হচ্ছে একটা খারাপ ফোটা পানির থেকে, আর তোমার শেষ অস্তিত্ব হচ্ছে একটা মৃত লাশ, দুর্গন্ধ লাশ
থেকে সৃষ্টি,
সৃষ্টি অপবিত্র পানি থেকে তুমি সৃষ্টি, আর তোমার শেষ পরিণতি হচ্ছে তুমি একটা দুর্গন্ধ লাশ, আর তুমি এখন যে বর্তমানে আছো সেটা তুমি খারাপ আবর্জনা বহন করে তোমার পেটের মধ্যে তুমি এখন অবস্থানরত আছো, এটাই তোমার পরিচয়,
এটাই হাকিকত,
এটাই তোমার হাকিকত বাস্তবতা, তুমি দাম্ভিকতা দেখাচ্ছো। মাশাআল্লাহ নাইম ভাই যেহেতু আছে,
আসবো নাইম ভাইয়ের কাছে, তার আগে দর্শকের কিছু কল শুনে নিন, যে কল শুনিয়ে নিন।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার জানার ছিল যে আমার মাঝে অহংকার আছে কি না, কিভাবে জানবো, দয়া করে বলে দিবেন, অনেক খুশি হব।
মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন, নিজেকে মানে সেলফ কাউন্টাবিলিটি,
মাশাআল্লাহ,
এটা কিন্তু দরকার একটা বিষয়, নিজেকে আত্ম মানে পর্যবেক্ষণ করা, আত্মসমালোচনা করা। ভালো লাগবে না কেন? ভালো না লাগার তো এখানে কারণ নেই, কিন্তু ভালো লাগার অজস্র কারণ আছে।
জি,
আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দীর্ঘায়ু দান করুক, দোয়া করি, আর আপনারাও দোয়া করবেন যেন আজীবন আপনি আমি আমরা সবাই মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকতে পারি। মাদানী চ্যানেলে সম্পৃক্ত থাকতে হলে মাদানী চ্যানেলে বয়ান করতে হবে, এটা জরুরি না। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি কি না, মাদানী চ্যানেলে যে মাদানী ফুলগুলো আমরা পাই, সৌরভময় যে ফুলগুলো, সেই ফুলগুলোর সুগন্ধি সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করতে পারছি কি না, অর্থাৎ আমল করছি কি না, এটাও কিন্তু একটা অনেক বড় পয়েন্ট অফ ভিউ। যে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম সাব্বির, আমি জানতে চাই অহংকারের পরিণতি কি?
অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অহংকারের পরিণাম কি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জি, আরো একটি কল নেব আমি।
আমি মদিনার থেকে তৌফিকুল ইসলাম, আমরা অনেকেই বসে বসে দেখতেছি আপনাদের চ্যানেলটা, অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো।
দেখুন, দেখতে থাকুন, শুধু দেখলেই হবে না, যারা পাড়া প্রতিবেশী রয়েছে, নিকট আত্মীয় রয়েছে, তাদেরকেও ইনভাইট করুন দেখার জন্য মাদানী চ্যানেল। যেহেতু আপনার কাছে যেটা ভালো লাগছে, মমিনের কিন্তু যে মমিনত্ব রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, একটা বৈশিষ্ট্য এটাও রয়েছে যে মমিন সেই ব্যক্তি যা নিজের জন্য মমিন, যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে। তো মাদানী চ্যানেল যেহেতু আপনার কাছে ভালো লাগছে, আপনি দেখছেন, তো এই মাদানী চ্যানেল দেখার ইনভিটেশনটা অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিন। নাইম ভাই, অনেকক্ষণ পর আপনার কাছে ফিরছি। এই যে শুনলেন যে অহংকারের যে বিষয়টা, অহংকারের কিছু নিদর্শন, অহংকারের কারণ তো অনেক কারণ রয়েছে, বাস আপনি সব কিছু মিলিয়ে আপনি আপনার মূল্যবান মাদানী ফুল আপনি পেশ করুন, আমরা শোনার জন্য খুবই আগ্রহী।
সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,
আল্লাহ পাক কবুল করুক। মাদানী চ্যানেলে আপনি এসেছেন আপনার সময় দিয়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার বান্দা যারা রয়েছে সবাইকে আল্লাহ তাআলা একই রকম জ্ঞান দান করেননি। কেউ জ্ঞানের দিক দিয়ে আল্লাহ তাআলা উত্তম এলম দারাম করেছেন, অনেকে আল্লাহ তাআলা ধনাঢ্য করেছেন, পয়সাওয়ালা করেছেন, অনেকে গরিব,
জি
অনেকে সাদা, অনেকে কালো, বিভিন্ন বর্ণের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে অসংখ্য রহস্য কিন্তু লুকায়িত রয়েছে। সবাই যদি ধনী হতো তাহলে গরিব যারা রয়েছে, কিংবা সবাই যদি গরিব হতো তাহলে তাদের পাশে দাঁড়ানোর জন্য কে থাকতো? আর যদি গরিবরা থাকতো শুধু তাহলে অবস্থাটা পরিণীতি খুব খারাপ হতো। আর সবাই যদি ধনী হয়ে যায় তাহলে যে সমস্ত কাজকর্ম গরিবরা করে, গরিবরা করে বলতে আমাদের হেল্পের জন্য, আমাদের সাহায্য সহযোগিতার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের মধ্যে তাদের প্রয়োজন হয়, সেটা কীভাবে হতো? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে হিকমত রেখেছেন। আমরা যদি বলি শুধু যদি দিন হতো, রাত আল্লাহ তাআলা দিয়েছেন ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আর দিন দিয়েছে পরিশ্রম করার জন্য,
জি
কাজকর্ম করার জন্য, তাহলে রাত না থাকলে দিনের মর্যাদাটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে, এক এক জ্ঞানে এক একভাবে এক একজনকে অর্থ করে দিয়ে আল্লাহ তাআলা দান করেছেন। এবার যাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন সে কি মেধার কারণে সে অহংকারী হয়ে গেল কিনা, আল্লাহ যাকে অর্থ দিয়েছেন সে অর্থ পাওয়ার পর সে কি অহংকারী হয়ে গিয়েছে কিনা? আচ্ছা, অনেক সময় গরিব হলে যে সে অহংকারী হয় না তা না, অনেক সময় তার কাছেও যদি দুই এক পয়সা হয়ে যায়, অনেক সময় গরিব সম্প্রদায়ের মধ্যেও কিন্তু অহংকারটা চলে আসে। অনেকে ভালো বলতে পারে, বলার কারণে ভালো বক্তব্য দিতে পারে, তার কারণ মধ্যে কার কাছে অহংকার চলে আসে কিনা?
আমি একটু পজ দেব। অনেক সময় কিন্তু যেটা সেলফ রেসপেক্ট, যেটা আত্মসম্মান বোধ, এটা যে একটা ফিলিংস অনেক সময় মানুষের মাঝে থাকে, এটা আর অহংকার এই দুটোকে কিন্তু মানুষ ঘুলিয়ে ফেলে,
ঘুলিয়ে ফেলে।
এই দুটো কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্স। যেমন একজন গরিবের আপনার আত্মসম্মান বোধ প্রত্যেকেরই থাকতে পারে, যার যে ব্যক্তি তার ব্যক্তিত্ব থাকতেই পারে, হোক সে গরিব। গরিব বলে কি তার ব্যক্তিত্ব থাকতে নেই? থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে অহংকার নিয়ে, জি যেটা বলছিলেন
যে অহংকার বিষয়টা হচ্ছে, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। এই অহংকার বিষয়টা কেমনে বুঝবো যে আমার মধ্যে অহংকারটা কাজ করছে? যখন মানুষের মধ্যে অহংকার চলে আসে, আমি যে ড্রেস আপ পরলাম, আমার মধ্যে যে ড্রেস আমি পরিধান করে চলছি, যখন অন্য কেউ পরে,
জি
কিংবা তার সাথে আমার একজন গরিব মানুষ সে ড্রেসটা পরে নিল, কিংবা দেখা যাচ্ছে আমি একটা দাওয়াতের মধ্যে গেলাম, আমি সবসময় আমার যে লেভেল রয়েছে তাদের সাথে আমি বসার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে, আমার যতটুকু জ্ঞান শুধু তাদের সাথে আমি চলাফেরার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, অহংকার এটা নয় ভালো জুতা পরিধান করা, ভালো ড্রেস পরিধান করা, কিংবা আল্লাহ পাক আমাকে যে মেধা দিয়েছেন সে মেধার আল্লাহ আমাকে দিয়েছে, এটা উত্তম রয়েছে, সেটাকে মান্য করা কিংবা সেটা ইউজ করা, এটা অহংকার নয়। কিন্তু যখন অহংকার তখনই হয়ে যায় যখন আমার পর্যায় থেকে আল্লাহ তাআলা যাকে কম দিয়েছে, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সৌন্দর্যের দিক দিয়ে হোক, কিংবা সব দিক দিয়ে আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক দিয়ে বেশি দিয়েছেন কিংবা অনেকে কম দিয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা রহস্য রেখেছেন অবশ্যই, এটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু যখন আমি অপরকে হেয় করা শুরু করে দিলাম কিংবা অপরকে আমি ছোট মনে করা শুরু করে দিলাম, তখন বুঝতে হবে আমার মধ্যে অহংকার বিরাজ করছে। আর এই অহংকারটা এত বেশি ভয়াবহ, শুধু পরিবার নয়, একটা সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা, এমনকি এক দেশের সাথে অপর দেশের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়ে যায়, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় বিশ্বের মধ্যে, সেগুলো কিন্তু অহংকারের কারণে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে পছন্দই করেন না। যেমন কোরআনে পাকের মধ্যে সূরা নাহলে 23 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, নিশ্চয় তিনি অহংকারীকে পছন্দ করেন। আচ্ছা, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দই করেন না,
জি।
এরপর আরো আসছে 23 পারার সূরা সাদের 76 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তাহলে প্রথম যে অহংকার করেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। এত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও সে অহংকার করার কারণে সে লানতের যে মালা সে পেয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে কোনো রকমই পছন্দ করেন না। আপনি দেখবেন শুধুমাত্র মানুষ অহংকার করে তাই না, সাধারণ মানুষের মধ্যে অহংকার তাই না, এমন এমন পৃথিবীর মধ্যে এমন এমন ব্যক্তির আবির্ভাব হয়েছে, এমন এমন আল্লাহ হেফাজত করুক লানতের ঘন্টা মাথার মধ্যে বোঝা নিয়েছেন এরকম মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছিল। এর মধ্যে নমরুদ ছিল, ফেরাউন ছিল, যারা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করেছিল অহংকারের কারণে। এমনও বেশি ব্যক্তি রয়েছিল যারা এত বেশি নিকৃষ্ট ব্যক্তি ছিল যারা কিনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরুদ্ধ আচরণ করেছিল অহংকারের কারণে। এমন ব্যক্তি রয়েছে যারা সাধারণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু দিয়েছেন ততটুকু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে সেরা কী করছে না, যে আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ দিয়েছে শুক্রিয়া জ্ঞাপন করবো। যখন অহংকারে বশীভূত হয়ে যায় তখন সে অপরকে ছোটো মনে করে, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বৈষম্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা দিয়েছে যাকাত, যাকাত আদায় করছে না। একটা দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাফা যদি আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিয়েছেন আমরা কিতাবের মধ্যে অধ্যয়ন করেছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এরাও দেখতে পেয়েছেন, আসহাবে সোফার কথা আমরা শুনেছি, যারা কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থানরত ছিল, তাদের পরনের মধ্যে তেমন ভালো কাপড় ছিল না, ভালো খাবার তাদের জুড়ত না, তাদের বাসস্থানের ব্যবস্থা ছিল না, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে তারা পড়ে আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, হে মাহবুব আপনি তাদেরকে তাড়িয়ে দিয়েন না, হ্যাঁ তাদেরকে বাদ না দেওয়ার জন্য, তাদেরকে তাড়িয়ে না দেওয়ার জন্য, তাদেরকে ওখান থেকে চলে না যাওয়ার জন্য স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ হাবিব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছেন। কেন? অনেকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার কাছে আসতে পারছি না, কারণ আপনার দরবারে তো এরা কারা বসে থাকে? এরা হচ্ছে মুনাফিক, কারা যারা এই কথা বলে, এই উক্তি করে যে আপনাদের আপনার দরবারে যারা বসে আছে তাদের কারণে আমরা আসতে পারছি না।
এরা মানে এত নিম্ন প্রকৃতির, এদের পোশাক আশাক এবং চলন বলন সব কিছু, মানে এদের কাছে তো ধন সম্পদ নেই, এরা কারা?
এরা কারা? অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হে হাবিব আপনি ছাড়া তাদের আশ্রয়স্থল আর কোথায়।
সুবহানাল্লাহ,
আল্লাহর হাবিব আলাইহিস সালাম বৈষম্য দূর করে দীন ইসলামকে এত সুন্দর উপহার দিয়েছেন যে মুসলমান মুসলমান ভাই ভাই, আমি যখন একটা জায়গার মধ্যে যাব সে গরিব হতে পারে, একসাথে আমি বসতে পারি। কত সুন্দর দীন ইসলাম আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম সাহেব হয়তো আমরা তাকে অল্প বেতন দিয়ে আমরা ইমাম নিযুক্ত করে তাকে মুসল্লার মধ্যে দাঁড় করে দিয়েছি, কিন্তু আপনি একটু খেয়াল করেন যখন দুনিয়ার মধ্যে অনেক থেকে কোটি কোটিপতি ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক শিল্পপতি রয়েছেন, কিন্তু ইমাম সাহেবের পেছনেই রয়েছেন। যদি একজন গরিবও চলে আসে তখন কাঁধে কাঁধ মিলে নামাজটা আদায় করতে হয়। তো দীন ইসলাম বৈষম্য দূর করেছেন, অহংকার মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে কী সুন্দর দিক নির্দেশনা দীন ইসলাম দিয়েছেন। যে আমরা যদি অনুধাবন করতে চাই তো আমাদের উচিত হবে দীন ইসলামের সঠিক শিক্ষাগুলো আমরা যাতে নিই, তাহলে ইনশাআল্লাহ বৈষম্য দূর হয়ে যাবে
ইনশাআল্লাহ। দর্শক দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে অহংকার। এই অহংকার এমন এক গোপনীয় ব্যাধি যা অহংকারী অনেক সময় নিজেও টের পায় না যে তার মাঝে অহংকার বিরাজ করছে। লজ্জাশীলতা এক জিনিস, অনেক সময় মানুষ লাজুকতার কারণে, লজ্জার কারণে নিজেকে একেবারে মানে দুমড়ে মুচড়ে একেবারে গুটিয়ে রাখে, সব সময় নিজেকে একটু আলাদা করে রাখে, একটু ভাব গাম্ভীর্যতা মানে যেটাকে আমরা বলি অনেকটা রিজার্ভে চলে যাওয়া, রিজার্ভ মুডে অনেক সময় মানুষ থাকে। কিন্তু তার পিছনে উদ্দেশ্য কী রয়েছে, নিয়ত কী রয়েছে সেটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে। কী কী কারণে মানুষের অহংকার হয়ে থাকে সে কারণগুলো আগে আমরা জানব। ফার্স্ট অফ অল আমরা যদি রিজনগুলোকে ফাইন্ড আউট করতে না পারি, আমরা যদি এই কারণগুলোকে স্ক্যান করতে না পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কী কী কারণে অহংকার হয়ে থাকে। এক তো হচ্ছে নাইম ভাই যে জ্ঞানের স্বল্পতা,
জ্ঞানের স্বল্পতা।
আজকে দেখুন আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে অনেকেই বিভিন্নভাবে, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে, কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে, কেউ MBA করছে, কেউ BBA, কেউ করছে LLB করছে কেউ। তো এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন পড়াশোনা, এই পড়াশোনার একটা লেভেলে গিয়ে সে ডিগ্রি অর্জন করছে, তারপর সেটার উপর ডক্টরেট করছে, থিসিস করছে, এর উপর সে PhD করছে, PhD-র জন্য সে দেশান্তর হচ্ছে, মানে এক দেশ থেকে আরেক দেশে সে যাচ্ছে। তো এই যে গ্লোবাল যে এডুকেশন, এত শিক্ষা, এত জ্ঞান থাকার পরেও কিন্তু অনেক সময় মানুষ অহংকার থেকে
মুক্ত
বাঁচতে পারে না। এটার একটা রিজন হচ্ছে জ্ঞানের স্বল্পতা। সেটা কোন ধরনের জ্ঞান? সেটা হচ্ছে দীনি জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, যে আমি কোন কথা বললে, কোনভাবে চললে, কিভাবে আমার যে কনভারসেশন রয়েছে, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমার যে মানুষের সাথে আমার যে চলন বলন রয়েছে, লেনদেন রয়েছে, কিভাবে করলে সেটা অহংকার মুক্ত হয়ে আমি করতে পারবো। যেমন নম্রতা, এখন নম্রতার যে ডেফিনেশনটা রয়েছে, বিনয়ের যে ডেফিনেশনটা রয়েছে, আজিজি আমরা বলি অনেক সময়, সঞ্জিদগি বলি, ইনকে সারি বলি, এই যে শব্দগুলো মানে শরীয়তের ভাষায় এই বিষয়গুলো এসেছে শব্দগুলো, তো এই যে জিনিসগুলো, এগুলো যখন আমরা চিনতে পারবো না, বুঝতে পারবো না, তখন কিন্তু আমরা কিন্তু বুঝবো না, কারণ এগুলো তো পুরোটাই হচ্ছে অহংকারের বিপরীত, বিনয় নম্রতা। আমি যখন আসলাম, দেখা গেল এই কোনো একটা মজলিসে আমি আসলাম, দেখা গেল আমার জন্য কোনো ভালো কোনো আসন নেই, বসার জন্য সোফা নেই, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলার জামিন
তো আমি সালামের জন্য অপেক্ষা করছি, আমাকে সালাম দিবে, এটা আমি চাইলে সালাম দিতে পারি,
এটা একটা। আমার বসার জন্য আমি স্থান খুঁজছি, কোনো সোফা আছে কিনা, নেই, সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে বুজুর্গানে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, আলিমে দিন রয়েছেন, অনেক সময় দেখা যায় মা বাবা বড় ভাই থাকে না বসার, এখন উঁচুতে বসার কোনো কিছু নেই, না খাটের উপর সে বসতে পারছে, না সোফার উপর বসতে পারছে, এখন তার মধ্যে যদি বিনয় থাকে সে নিচে বসে পড়বে। অর্থাৎ হাদিসে পাকি আছে, যেমনটি বলা হয়ে থাকে যে মানুষের স্ট্যাটাস অনুযায়ী, মানুষের স্ট্যাটাস অনুযায়ী তার সাথে আচরণ করো, পদমর্যাদা অনুযায়ী। তো এখন যত্রতত্র যে করতে হবে তা না, এটা বুঝতে হবে যে আমাকে কোথায় করতে হবে কোথায় না, আর সবই যে অহংকার হবে তা না, তো জ্ঞানের স্বল্পতা। নাম্বার দুই, পারিবারিক শিক্ষার অভাব। একটা হচ্ছে ফ্যামিলি যে অ্যাটিটিউড রয়েছে, ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, মা বাবার পক্ষ থেকে শিক্ষা, যেটাকে দীক্ষাও আমরা অনেক সময় বলি, এটা দ্বিতীয়ত গেল। এটা তৃতীয়ত হচ্ছে পদ এবং ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা রয়েছে আপনার, পদ রয়েছে, আপনি স্বেচ্ছাচারিতা করছেন, আপনার যা ইচ্ছে তাই আপনি করছেন, আপনি করতে পারেন, বিকজ ইউ হ্যাভ পাওয়ার, আপনার কাছে ক্ষমতা রয়েছে। নাম্বার চার হচ্ছে হিংসুটে মনমানসিকতা, হিংসুটে, যে সে এত বড় আমি কেন না, সেই পদে আছে আমি কেন না, এই যে একটা হিংসা, একটা হিংসুটে ভাব, এটাও কিন্তু অহংকার আসার একটা কারণ। এরপর রয়েছে, আমরা যদি দেখি মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যে এর কিছু নিদর্শন, কী কী নিদর্শন আমরা বুঝবো, যেমন একজন প্রশ্ন করেছেন আমি কখন বুঝবো যে আমার মাঝে অহংকার চলে এসেছে, এর কিছু নিদর্শন। নাম্বার এক, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, এটা আমরা সবাই জানি যে কাউকে ছোট মনে করা যাবে না। নাম্বার দুই, অন্যের কাছে নিজের বড়ত্ব জাহির করা, ফলাও করা, যে আমি বড়, আমি যে তোমার থেকে বড়, আমি যে তোমার চেয়ে সিনিয়র, আমি তোমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, এটাকে
প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অহংকার প্রকাশ পাচ্ছে জিনিস,
হ্যাঁ, এটাকে মানে রিভিল করা, এটাকে ডিসক্লোজ করা। এরপরে রয়েছে আপনার নাম্বার তিন, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা, দুরাচার করা, একজন অধীনস্থ আপনার আন্ডারে রয়েছে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে আদর করে, অর্থাৎ এখানে থাকতে হবে একটা ফ্লেক্সিবিলিটি, যখন সে অন্যায় করবে তাকে শাসন করা যেতে পারে, তাকে তিরস্কার করা যেতে পারে, তাকে বকা যেতে পারে, তাকে বোঝানো যেতে পারে, একটা লিমিট আছে। যেমন এটার একটা উত্তম উদাহরণ আমি দেই নাইম ভাই, সেটা হলো যে একটি বিড়াল, সে যখন ইঁদুরকে যখন সে শিকার করে, কিভাবে করে, তার যে সুচালু যে দাঁত আছে, যে দাঁত দিয়ে সে শিকার করে, শিকারকে সে এমনভাবে সে ইঁদুরকে কামড়ে ধরে, ঝাপটে ধরে, যে ইঁদুরের যে পেট রয়েছে সেটা ফুটো হয়ে যায়, এমনভাবে কামড় দিয়ে ধরে, এক পর্যায়ে ইঁদুর মারা যায়। এ তো গেল একটা সাইট, মানে মুদ্রার একটা দিক। দ্বিতীয় দিকে আমরা যদি দেখি, সেই একই বিড়াল যখন তার নিজ যে শাবক রয়েছে, বিড়াল যাকে আমরা কিটেন বলি, বিড়াল শাবক, বাচ্চা,
বিড়াল ছানা,
সদ্য মানে প্রসব প্রসূত, সদ্য প্রসূত, তো এই যে বিড়াল নিজের ছানাটাকে কিভাবে ধরে ঘাড়ের মধ্যে, বিড়ালের ছানা কিন্তু হাঁটতে পারে না, বিড়ালের ছানার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে বিড়াল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক বাড়ি থেকে আরেক বাড়ি
নিয়ে যায়,
তাতে কিন্তু তার সন্তানের ঘাড় কিন্তু ফুটা হয় না। অর্থাৎ বোঝা গেল যে বিড়ালও বোঝে এখানে ফ্লেক্সিবিলিটি, কোথায় আমার নমনীয় হতে হবে, কোথায় কমনীয় হতে হবে, আবার কোথায় কঠোর হতে হবে, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানতে হবে। সে যে তার অধীনস্থ যে যারা রয়েছে অধীনস্থ তার সাথে সে দুরাচার করবে, দুর্ব্যবহার করবে, এটা এটা অহংকারের একটা নিদর্শন। এরপরে রয়েছে নম্বর চার, অন্যের আনুগত্য সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা, অন্যের সেবা করা, এটা অহংকারের একটা নিদর্শন। এরপর রয়েছে দাম্ভিকতার সাথে সত্যকে প্রত্যাখ্যান করা, দাম্ভিকতার সাথে, না এটা হতে পারেই না, এটাই সত্য, আমি যেটা বলেছি এটাই সত্য, আর আরেকজন সত্য বলছে, একজন সত্যবাদী, সেটাকে মিথ্যায় পর্যবসিত করা। এরপর রয়েছে নম্বর ৬, নিজের ভুলের উপরে জেদ ধরে অটল থাকা, এরা আমি যেটা বলেছি এটাই সঠিক, তুমি যেটা বলেছো এটা ভুল, নিজের ভুলের ওপর পর্দা দিয়ে ঢেকে রাখা, নিজের ভুলটাকেই সত্য বলে চালিয়ে দেয়া। নম্বর ৭, মানুষের সাথে নম্রতা পরিহার করে সর্বদা কঠোর আচরণ করা। নম্বর ৮, নিজেকে অভাব মুক্ত মনে করা, আমার কোনো অভাব নেই, সবসময় নিজেকে অভাব মুক্ত মনে করা। এরপর রয়েছে নম্বর ৯, জ্ঞান অর্জন না করা, যে আমি তো জ্ঞানী আমি কেন জ্ঞান অর্জন করব। নম্বর ১০, অন্যের উপদেশ গ্রহণ না করা, আমি তো নিজেই জ্ঞানী অন্যের উপদেশ কেন আমি গ্রহণ করব। এরপর নম্বর ১১, অন্যের নিন্দা ও কুৎসা রটনা থেকে নিজেকে সংযত রাখতে না পারা। এবং নম্বর ১২, শক্তি ও বুদ্ধির জোরে অন্যের হক অন্যের অধিকার খর্ব করা, ক্ষুণ্ণ করা। এই যে ১২টা যে পয়েন্ট রয়েছে, এই ১২টা পয়েন্টগুলো মোটামুটি একটা ইয়ে করা হয়েছে, একটা মোটামুটি এর মধ্যে, এছাড়াও আরও অনেক নিদর্শন থাকতে পারে। তো এই বিষয়গুলোর যদি একটিও যদি আমার মাঝে থাকে, তাহলে বুঝতে হবে যে অহংকার থেকে এখনও মুক্ত হতে পারেনি। ফিরবো আবার তুষার ভাইয়ের কাছে, তার আগে কিছু কল শুনে নিই আমরা, কিছু কল আছে, যে কল শুনিয়ে দিন।
নাম মোহাম্মদ নওয়াব আলী, আপনাদের চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে এবং আমাদের হাদিস কোরআনের কথা সবাই ভালো লাগে আমার।
মাশাআল্লাহ, হাদিস কোরআনের কথা ভালো লাগে, আপনি জানালেন খুব খুশি হলাম। হাদিস কোরআনের কথা ভালো লাগাও উচিত, কেননা আল্লাহ তাআলার ঐশী বাণী কোরআন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী হচ্ছে হাদিস। এই দুটি বিষয় যদি আমরা না শুনি তাহলে কী শুনব? আর এই দুটি ভালো লাগাটাই আমাদের জন্য শ্রেয়, ভালো লাগাটাই উচিত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করুন। যে পরবর্তী কল,
মোহাম্মদ শাহাবুদ্দিন খান উত্তর যাত্রাবাড়ি থেকে, মাদানী চ্যানেল আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় নিয়ামত, আমাদের সবার মাদানী চ্যানেল দেখা উচিত। পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানটা অনেক ভালো, মাদানী চ্যানেলের কলা কৌশলী ও মোবাল্লিকদের ইমান এবং আবরুর হেফাজত ও নেক হায়াত দান করুন।
আল্লাহ তাআলা এই দোয়া আপনার পক্ষেও কবুল করুন, আপনার জন্য কবুল করুন আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে মিশে মাদানী চ্যানেলকে সহযোগিতা করা, মাদানী চ্যানেলকে দেখা দেখানো এবং মাদানী চ্যানেলের সার্বিক কল্যাণ কামনা মাঝেই যেন আমাদের জীবনটা কেটে যায় সেই দোয়া করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন। নূর হোসেন ভাই,
জি,
আরও কিছু মাদানী ফুল আপনার কাছ থেকে প্রত্যাশা করছি, কি বলবেন? অহংকার,
আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার দয়া ছাড়া তো আমাদের কোনোভাবেই গুণা থেকে বাঁচা সম্ভব নয়। এটা তো একটা কবিরা গুণা রয়েছে, মারাত্মক গুণা, আর এর শেষ পরিণতি তো জাহান্নাম, কেননা হাদিস মোবারক থেকে স্পষ্ট হয়েছে এবং কোরআনুল কারিমের মধ্যেও যদি আমরা দেখি আয়াতে মোবারকা অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার মধ্যে জুমার সূরা জুমার মধ্যে আল্লাহ পাক আয়াত নম্বর ৭২ এর মধ্যে ইরশাদ করেন যে অহংকারের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট। কতটা ভয়ানক কথা না, যে বাসস্থান আমার কেয়ামতের ময়দানে যে বাসস্থান নিকৃষ্ট হবে সেটা তো অবশ্যই জাহান্নাম হবে। তো পরিণতিটা জাহান্নাম। হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মুসলিম শরীফের হাদিস, তিন শ্রেণীর মানুষ এমন যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহু আকবার, এবং তাদের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না। তো আল্লাহ রাসূলের হাদিস থেকে এটা প্রমাণিত হয়, অপর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে এই তিন শ্রেণীর লোক হচ্ছে বিদ্য ব্যবিচারী, যারা বিদ্য অবস্থায় যারা ব্যবিচার করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যাবাদী বাদশাহ, এবং সর্বশেষ হচ্ছে অহংকারী গরিব। তো এই তিন শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলা যাদের সাথে কেয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, এবং তাদের পাপ পঙ্কিলতাকে আল্লাহ মাফ করবেন না। তো এখন যে বিষয়টি আমরা মূলত আজকের বিষয় থেকে যাতে করে আমরা আলোচনা শোনার মাধ্যমে নিজেদেরকে আমরা এই গুনাহ থেকে নিজেদেরকে আমরা পবিত্র করতে পারি, আপনি রফিক ভাই মাশাআল্লাহ অনেকগুলো রিজন বর্ণনা করেছেন, বুজুর্গানের দিন বিশেষ করে কিতাবের মধ্যে পাওয়া যায় আটটি আলামত এ উদ্দেশ্য করে বলেছেন, তারা উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে আটটি বলে যাব। এক নম্বর বলেছেন, আমরা একটা বিষয় আমি বলবো যেটা আমরা সচরাচর মনে করে থাকি, যে যার ধন সম্পদ সম্পদের আধিক্যতা রয়েছে ওই ব্যক্তি হয়তো বেশি কি করে, অহংকার করে। এটা আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে সাধারণ জনগণের মধ্যে। মূলত যদি এটা ক্যাটাগরি করা হয় যারা অহংকার করে, তাদের ফার্স্ট স্টেপ কোনটা থেকে শুরু হয়, তাদের আলামত কোনটা থেকে শুরু হয়, তো বলা হচ্ছে বুজুর্গানের দিন বলেন প্রথম যে আইডেন্টিফিকেশন করা হয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে ইলম তথা জ্ঞান। যে ইল অর্জন করার পর যার মধ্যে এই বিষয়টি চলে আসবে যে আমার সামনে যে ব্যক্তি রয়েছে আমার থেকে সে জ্ঞানের দিক থেকে সে দুর্বল, অর্থাৎ আমি বেশি জানি, আমার মধ্যে জানাটা বেশি। আজকে বর্তমান প্রজন্মের দিকে যদি আমি একটু নজর দিতে চাই তাহলে এটা আমি বলবো রফিক ভাই,
জি,
আজকে অনেক সময় দেখা যায় বাবা মা তারা হয়তোবা তাদের যুগে তাদের সময়কালীন সময় তারা হয়তোবা আর্থিক সংকটের কারণে তাদের পড়াশোনাকে বেশি দূর তারা অগ্রসর করতে পারেনি, তো সন্তানকে তারা যথাসাধ্য চেষ্টা করেছে যুগের সাথে তাল মিলিয়ে যথাসম্ভব পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য, যেভাবে হোক তাকে ডিগ্রিধারী বানানোর জন্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই সন্তানই মারাজাল্লাহ একটা সময় গিয়ে তার মধ্যে এইরকম একটা তার মধ্যে ভাব চলে আসে, সে বলে আমি তো বেশি শিক্ষিত, হ্যাঁ আমার মা বাবা কী বুঝে, আমার মা বাবা তো তাদের এই জ্ঞান নাই, তারা আধুনিক না, তারা পুরন মডেলের মানুষ। তো এটা আমি একটা উদাহরণ দিলাম জাস্ট। এরকম করে আমাদের ঘরের মধ্যে যদি কোনো ছোট ভাই, সে শিক্ষিত, তাকে বেশি পড়াশোনা করা হয়েছে, এখন সে যদি বলে যে আমি, তোমরা কি বুঝো, তোমরা তো পড়াশোনাই করো না, আমার জ্ঞান রয়েছে, হ্যাঁ আমি ইংলিশ অনার্স করেছি, আমি মাস্টার্স করেছি, যদি আমি আমার সমাজের মধ্যে এভাবে করে দাম্ভিকতার সাথে বলি আমি MBA কমপ্লিট করেছি, এই যে বিষয়গুলো যখন, অর্থাৎ আমি আমার ইলমের বড়াই যখন করব, এটা আমার জন্য অহংকারের একটা প্রতিফলন হবে। দ্বিতীয় যে বিষয়টি আমল ইবাদত, এই আমল ইবাদত যখন আমি করব আর আমার মধ্যে আমিত্ব চলে আসবে, লোক দেখানো চলে আসবে, অহংকার চলে আসবে, তখন এটা আমার জন্য ইবাদত থাকবে না, এটা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ হয়ে যাবে। একটি ঘটনা বর্ণনা করব সংক্ষেপে, সেটা হচ্ছে একবার এক আল্লাহর ওয়ালা তিনি তার কাফেলা নিয়ে সফররত অবস্থায় কোনো এক জায়গায় যাচ্ছিলেন, প্রথমদে তারা মুসাফিরখানা অবস্থান করলেন। তো তার সন্তান ছিলেন সাথে, তো রাতের বেলায় আল্লাহ ওয়ালা ছিলেন যেহেতু আবিদ ছিলেন, তিনি রাতের জন্য তাহাজ্জুদের জন্য উঠে গেলেন, সন্তানও উঠল। তো সন্তান কি করলো, সন্তান বাবাকে প্রশ্ন করে বসলো, বাবা এরা কেমন লোক, এরা তাহাজ্জুদের জন্য উঠে না, এরা কেমন লোক, এরা তাহাজ্জুদের জন্য উঠে না। তো বাবা প্রতি উত্তরে কি উত্তর দিলেন, এটা আমাদের জন্য শিক্ষা। তিনি বলতে লাগলেন, বেটা ভালো হতো যদি তুমিও না উঠতে।
এই কথাটা তুমি কেন বললে,
এই কথাটা তোমার মধ্যে অহংকার নিয়ে আসলো, এই কথাটা তুমি যে বললে এটা তোমার তাহাজ্জুদ না পড়ার চেয়ে তুমি ঘুমিয়ে থাকতে এটাই তোমার জন্য ভালো ছিল,
তোমার জন্য ভালো ছিল।
তো এই যে বিষয়গুলো, এই আমল আমি করছি, মানে
আসলে কি বলবো যে আজকের যে এই যে একটা বিষয় যে আপনি বললেন,
জি জি জি,
এটা এমন একটা কথা, মানে হোয়াট এ কোট, হোয়াট এ কনভার্স, আমি কি বলবো আমি বুঝতে পারছি না, যে এমন কত উচ্চ লেভেলের মানুষ হলে, কত মানে দূরদর্শিতা থাকলে, ইনফ্লুয়েন্সিয়াল মাইন্ড থাকলে, মানুষ এ ধরনের তাৎক্ষণিকভাবে
এই কথাটা ফয়সালা
করতে পারে, মানুষকে বলতে পারে।
তো এরপরে যেহেতু একবারে সময় আমাদের শেষের দিকে, তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ বিষয়টি যদি আমরা দেখি, লোক মানুষ যখন এর মধ্যে অহংকার চলে আসবে,
সময় আছে ইনশাআল্লাহ, রিল্যাক্স হয়ে থাকেন,
আচ্ছা 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 মাশাআল্লাহ,
আলোচনা করেন মন খুলে।
জি, ধন সম্পদের যে বিষয়টি, এই বিষয়টি যখন মানুষ, আল্লাহ তাআলা এটা অনেক বড় নিয়ামত। দেখেন আমি যে বিষয়গুলো বলবো আটটা যে বিষয়, প্রত্যেকটি আল্লাহ তাআলার নিয়ামত।
এখন ডেফিনেটলি
আল্লাহ তাআলার নিয়ামত এই বিষয়গুলো রফিক ভাই, দেখেন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে,
জি,
অনেক বড় দয়া করছে, যেখানে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা ছিল সেইখানে অপর দিকে বিপরীতে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা না করে সেখানে আমি অহংকার করছি,
অহংকার করছি। একটু পজ দেব আমাদের চ্যানেল দর্শক শ্রোতা দেখছি অনুষ্ঠান পারিবারিক সামাজিক ব্যাধি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অহংকার। জি তুষার ভাই,
জি ধন সম্পদের যে বিষয়টি আজকে আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আল্লাহ তাআলা যাকে ধনাঢ্য করেছেন, তো মাশাআল্লাহ নাঈমুল হায়দার ভাই আমাদের মাশাআল্লাহ প্রথমেই যে বিষয়টি খুব সুন্দরভাবে করেছেন, এটা আল্লাহ তাআলার একটা কুদরতের নিজাম, যেটা আল্লাহ তাআলা করেছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে বড়লোক বানিয়েছেন, এখান থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাকে যে সে বড়লোক হয়ে তার সম্পদকে কীভাবে ব্যবহার করেছেন, আর যে গরিব সে গরিব থেকে আল্লাহ তাআলার কীভাবে সুক্রিয়া আদায় করেছেন। তো ধন সম্পদের বিষয়টি দেখা যায় অনেক সময় যে বান্দা অহমিকার করার কারণে, অহংকার করার কারণে, তাকাব্বুর করার কারণে একটা সময় যে কিনা যাকাত দিত যে পরবর্তীতে যাকাতের জন্য হাত
পায়,
এই শুধুমাত্র অহংকার করার কারণে। ফেরাউন, নমরুদ যারাই অহংকার করেছিল তারাই ধ্বংস হয়ে গেছে, মাটির মধ্যে ধসে গিয়েছে, কেয়ামত পর্যন্ত তাদের আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধসে থাকবে। তো আমরা যদি দেখি বর্তমানে, আজকে একটি উদাহরণ দেব আমি, সিলেটের মধ্যে যে বন্যা হয়েছে, নাইম ভাই কতটা ভয়ানক ভয়াবহ পরিস্থিতি হয়েছে,
ব্যাংকে টাকা আছে, খাবার নেই,
এমন একটা অবস্থা যে লোক ছিল, অডেল জমির মালিক ছিল, সম্পদের মালিক ছিল, সব সম্পদ তার বন্যায় ভাসিয়ে দিয়ে গিয়েছে। তো আমি কোন সম্পদের অহংকার করছি? তো আমার সম্পদ আল্লাহ তাআলা এটা নিয়ামত, আমি যাতে এই নিয়ামত পাওয়ার পর অহংকার না দেখাই। এমনও দেখা যায় যে এই এমন একটা আমাদের মধ্যে ট্রেন্ড আছে, যদি কোনোভাবে যদি আমি আমার সম্পদকে কাউকে দান করে দেই, অথবা আমি আমার সম্পদ দিয়ে কারো সহযোগিতা করে ফেলি, আমার বংশের কাউকে আমি বিয়ে দিয়ে দেই আমার কোনো অধীনস্থ, তাহলে আমি এটার দাম্ভিকতার পরিচয় দিই। হ্যাঁ, একে তো আমি বিয়ে দিয়েছি, আমার সম্পদ দিয়ে এর বিয়ে হয়েছে, আচ্ছা একে তো আমি বিদেশ পাঠিয়েছিলাম। হ্যাঁ, এটা কি? এটাই অহংকারের প্রকাশ, যে আপনি পাঠিয়েছিলেন, আপনি আল্লাহ তাআলার দয়ায় একটা নেকির কাজ করেছিলেন, কিন্তু আফসোস যখন আপনি এটা প্রকাশ করে দিলেন দাম্ভিকতার সাথে যে আমি তাকে বড়লোক বানিয়েছিলাম, আমি তাকে আজ প্রতিষ্ঠিত করেছিলাম, এটাই আপনি অহংকারের পরিচয় দিলেন। পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে পদমর্যাদা। মানুষ অবস্থার পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যাকে চায় তার অবস্থানকে পরিবর্তন করেন, কখনো সে বড় থেকে বড় হয়, আবার কখনো সে ছোট থেকে মর্যাদা থেকে আবার পতিত হয়। তো মর্যাদা এটা অনেক বড় ব্যাপার। তো এটা সম্মানটা যখন আসবে, আমি যাকে আমার অতীতকে ভুলে না যাই, মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সম্মান আমাকে দিয়ে, দেখেন সম্পদ থাকলেই যে আমি মর্যাদাবান হবো এমন না। আজকে যারা আল্লাহ ওয়ালা, যারা সুন্নতের আমলদার, তাদের মর্যাদা কেমন, মসজিদের ইমাম তার মর্যাদা কেমন, আলিম সাহেব তার মর্যাদা কেমন, এটা আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। তো এই বিষয়টি যখন আমার আপনার মধ্যে আছে, যদি আমি এটার অপব্যবহার করি, অর্থাৎ মর্যাদাকে আমি অপব্যবহার করলাম, তখন এটা আমার মধ্যে অহংকার চলে আসবে।
মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন, খুবই ভালো লাগলো। কিছু কমেন্ট আমরা সঙ্গে নিয়ে নিই। সোহাগ লিখেছেন, সোহাগ আইডি থেকে, সোহাগ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন, মারহাবা, প্রবাসে আছি, ডিউটিতে থাকি, যখন সময় পাই তখনই মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে, আপনার মা বাবাকে, সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন,
আমিন।
এরপর একজন SMS করেছেন যে, অহংকার বশত গুরুজনদের সম্মুখে কথার মাধ্যমে অপমান করলে তার শাস্তি কি? অপমানের শাস্তি, আর এই পর্যায়ে মেসেজটি এসেছে, একটাই হচ্ছে যে মানে তার কাছে নিজের যদি সে অন্যায়ভাবে করে থাকে, তাকে এক তো হচ্ছে যাকে করেছে তার উচিত হচ্ছে ক্ষমা করে দেয়া, দ্বিতীয়ত যদি সে অন্যায়ভাবে করেই থাকে তাহলে তার কাছে নিজের জন্য সেটা দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসবো নাঈম ভাইয়ের কাছে, এক মিনিট সময় আছে হাতে, আপনি এই অহংকার সম্পর্কে যদি,
অহংকার একটু,
জি,
এত বেশি মারাত্মক ব্যাধি, আমাদের জানা উচিত এর ভয়াবহতা কী হবে। আল্লাহ হাবিব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছেন, যেমন কিতাবের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের দিন অহংকারীকে পিপটার আকৃতিতে উঠানো হবে, পিপটার আকৃতি, লোকেরা তাদের পদদলিত করবে।
আচ্ছা,
কেননা আল্লাহ পাকের নিকট তার কোনো গুরুত্বই থাকবে না, এত বেশি মারাত্মক। আচ্ছা, এরপর বলা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু সালামের ফরমান, নিশ্চয় জাহান্নামের একটি উপত্যকা রয়েছে যাকে হাব হাব বলা হয়। আল্লাহ পাকের ফয়সালা হলো যে তিনি এতে সকল অহংকারীদেরকে অবস্থান করাবে, এমনভাবে করাবে বলছে, হে বিলাল, তুমি এতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু সালাম এভাবে এরশাদ করেছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। অহংকারী সে কি আমাদের দিনতে লাঞ্ছনার
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দর্শক দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে, ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় নিতে বলছে। ইনশাআল্লাহ দেখা হবে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব
সাল্লাল্লাহু তাআলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লাম। দাও ইখলাসে মুন।